ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। এবং শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 11টা। আজ অনুষ্ঠানে রয়েছে আমির খসরুর রিপোর্ট।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বর্তমানে ঢাকা সফর করছেন।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চেষ্টা তো কম হয়নি ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে।
রয়েছে সে একই সঙ্গে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভারত চীন সীমান্ত সংক্রান্ত আলোচনা ও সমন্বয় প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসল ভারত ও চীন।
তবে গোড়াতেই রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি প্যারিসের এলইসি প্রেসিডেন্ট প্রাসাদে আজ বলেছেন যে আগামী দিনগুলোতে তিনি বৈরুতে ফিরে যাবেন এবং লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে আলোচনার পর তাঁর দেশের সংকট সম্পর্কে তাঁর অবস্থানের কথা জানাবেন। ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠক শেষে হারিরি একথা জানান। হারিরি ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রনের সঙ্গে আলোচনা করেছেন। লেবাননের অদ্ভুত এই রাজনৈতিক নাটকে হারিরিকে তাঁর ভূমিকার বিষয়ে একটি নিষ্পত্তিতে পৌঁছতে সাহায্য করতে ম্যাক্রন প্রস্তাব দিয়েছেন। এ মাসে আরও আগের দিকে সৌদি টেলিভিশনে হারিরি পদত্যাগের ঘোষণা দিলে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সন্দেহের সূত্রপাত ঘটে। তবে আজ সকালে লেবাননের রাষ্ট্রপরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি বলে যে হারিরি লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনকে টেলিফোন করে জানিয়েছেন যে লেবাননের স্বাধীনতা দিবসের উৎসবে যোগ দিতে তিনি আগামী সপ্তাহে সেখানে ফিরে যাবেন। ম্যাক্রো গতকাল সুইডেন থেকে জানান যে হারিরিকে লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে স্বাগত জানানো হয় যেহেতু তার নিজের দেশই তার পদত্যাগ মেনে নেয়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট এর আগে এ ধরনের আচরণমান নাকচ করে দেন যে তিনি হারিরিকে সেখানে নির্বাসনে থাকার প্রস্তাব দিয়েছেন। হারিরির এই প্যারিস সফর বস্তুতপক্ষে 39 বছর বয়সী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর জন্য এক ধরনের কূটনৈতিক অভ্যুত্থান এবং তিনি যে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারই ইঙ্গিত বহ। আর এই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য। গত সপ্তাহে হারিরি সংকটে যখন তুঙ্গে তখন মিস্টার ম্যাক্রো সৌদি আরব সফরে যান। হাজার হাজার উৎসাহী বিক্ষোভকারী আজ জিম্বাবুয়ের রাজধানী হারারের রাস্তায় নেমে জোর দাবি জানাচ্ছে যে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে যেন ক্ষমতা থেকে নেমে আসেন। তারা যে ব্যানার বহন করছে তাতে লেখা রয়েছে মুগাবে মাস্ট গো এবং নট কু বাট কুল। এতদিন সামরিক বাহিনী রাজধানীতে এ ধরনের বিক্ষোভ থামিয়ে দিয়েছে কিন্তু এখন এই প্রতিবাদ বিক্ষোভকে সেনাবাহিনী সমর্থন করছে এবং মিছিলগুলোকে জিম্বাবুয়ের গ্রাউন্ডে যেতে বলছে যেখানে সক্রিয়বাদী রাজনীতিক এবং সাবেক স্বাধীনতা সংগ্রামীরা তাঁদের ভাষণে প্রেসিডেন্টকে পদত্যাগ করার আহ্বান জানাবেন। এই জিম্বাবুয়ে গ্রাউন্ড হচ্ছে একটি প্রতীকী স্থান। এখানেই সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসন থেকে স্বাধীনতা যুদ্ধের পর জিম্বাবুয়ের জনগণ নির্বাসন থেকে মুগাবেকে 1980 সালে স্বাগত জানায়। এখন মুগাবের শাসন অবসানের জন্য দেশজুড়ে অন্যান্য শহরেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বলা হচ্ছে 93 বছর বয়সী মুগাবে 37 বছর দেশের শাসন চালানোর পর এখন পদত্যাগের জন্য সেনাবাহিনী তার নিজের জানু এফ পার্টি এবং রাজনৈতিক সক্রিয়বাদীদের দাবি ঠেকিয়ে রাখছেন। বুধবার জিম্বাবুয়ের প্রতিরক্ষামন্ত্রী গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করে মুগাবেকে গৃহবন্দী করে এবং প্রেসিডেন্ট আশপাশের কয়েকজনকে চোর আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে। ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জিম্বাবুয়েতে অসামরিক শাসন ফিরে আসার পক্ষে কথা বলেছেন। এই সপ্তাহে আরও আগের দিকে বাহ্যত সেনাবাহিনী সেখানকার ক্ষমতা দখলের পর মুগাবেকে গৃহবন্দী করার পর ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত এই রবার্ট মুগাবেকে শুক্রবার প্রকাশ্যে দেখা গিয়েছিল। মিস্টার টিলারসন বলেছেন যে শেষ পর্যন্ত জিম্বাবুয়ের জনগণকে তাদের সরকার বেছে নিতে হবে। তিনি বলেন,
We all should work together for a quick return to civilian rule in that country in accordance with their constitution.
তিনি বলেন, তাদের সংবিধান অনুযায়ী সে দেশে দ্রুত অসামরিক সরকার ফিরিয়ে আনার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি নতুন পথে চলার সুযোগ আছে জিম্বাবুয়ের, আর এই পথটিতে অবশ্যই থাকতে হবে গণতান্ত্রিক নির্বাচন এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন। গতকাল ওয়াশিংটনে বাণিজ্য, নিরাপত্তা এবং সুশাসন সম্পর্কিত এক বৈঠকের আগে আফ্রিকান মন্ত্রী এবং কূটনীতিকদের সামনে টিলারসন এই মন্তব্য করেন। রোহিঙ্গা সংকট সমাধান প্রশ্নে জাতিসংঘের প্রস্তাব গ্রহণ সহ বরাবরই আন্তর্জাতিক ফোরামে মিয়ানমারকে সমর্থন জানালেও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বর্তমানে ঢাকা সফর করছেন। এদিকে যুক্তরাষ্ট্রের দুজন সেনেটর এবং তিনজন কংগ্রেসম্যান সমন্বয়ে 10 সদস্যের যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
শনিবার সকালে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন এবং দুপুরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক সম্পর্কে উভয় পক্ষই কোন ধরনের মন্তব্য না করলেও নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন রোহিঙ্গা ইস্যুই আলোচনায় প্রাধান্য পায়। বাংলাদেশ রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ইতিবাচক ভূমিকা কামনা করেছে। চীন উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে কোন সমাধান বের করা যায় কিনা সে ব্যাপারে মত দিয়েছে। রাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের দুজন সিনেটর এবং তিনজন কংগ্রেসম্যান সমন্বয়ে 10 সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন। পরিদর্শন শেষে সিনেটর জেফ মার্কলে জানান নির্যাতনের নানা তথ্য পাওয়া গেছে। এসব তথ্য তারা কংগ্রেসে উপস্থাপন করবেন। এদিকে প্রতিনিধি দলটি এরপরে যাবে মিয়ানমার। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে আমির খসরু এই সম্পর্কে বিশ্লেষণাত্মক সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট পাঠিয়েছেন। শুনবেন বিশ্ব সংবাদের পর। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের বৈশ্বিক স্বীকৃতি উদযাপনে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চেষ্টা তো কম হয়নি ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে, কিন্তু কোনো কাজ হয়নি। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধু অক্ষয়, কোন অবস্থাতেই নাম মুছে ফেলা যাবে না। পাকিস্তানি পেটাত্তারা মুছে দিতে চেয়েছিল, ইতিহাস কাউকে ছাড়ে না, প্রতিশোধ নেই, জায়গাও করে নেই। অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিতে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে আরো বক্তৃতা করেন শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক রফিকুল হক, অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল, সাংবাদিক গোলাম সরওয়ার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের ইউনেস্কোর প্রতিনিধিও বক্তব্য রাখেন। কবিতা আবৃত্তি করেন কবি নির্মল ধুন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারত চীন সীমান্ত সংক্রান্ত আলোচনা ও সমন্বয় প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসল ভারত ও চীন। ডোকলাম অচলাবস্থা কাটার পর এই প্রথম সীমান্ত নিয়ে বৈঠকে বসল দুদেশ। বৈঠকে সীমান্তে সবকটি সেক্টরের পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। পরমাশিস ঘোষ রায়, আমাদের কলকাতা সংবাদদাতার রিপোর্ট।
চীনের ভারতীয় দূতাবাস জানিয়েছে বেজিং এ হয়েছে ইন্ডিয়া চায়না বর্ডার অ্যাফেয়ার্স এর এই বৈঠক। 2012 সালে প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। এদের কাজ মূলত ভারত ও চীনের সীমান্তবর্তী এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে আলোচনা ও বোঝাপড়া চালিয়ে যাওয়া। বৈঠকে সীমান্তের শান্তি বজায় রাখার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে উভয় পক্ষ সহমত হয়েছে বলে জানা গেছে। আগামী মাসে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই রাশিয়া, ভারত ও চীনের বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন। তখন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক হবে তার। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এবং কলকাতা থেকেই পরমাশিস ঘোষ রায় আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ পরিবারগুলোকে স্বনির্ভর করতে গরু বিলি করবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন সূত্রে জানা গেছে পঞ্চায়েত নির্বাচনের আগে গরু বিলিতে জোর দেবে রাজ্য সরকার। আপাতত পরিবার পিছু একটি করে গরু দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরু বিলির দায়িত্বে রয়েছে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মানুষের হাতে প্রত্যক্ষভাবে সুবিধা পৌঁছে দিতে বিশ্বাসী তৃণমূল সরকার, এমনই অভিমত রাজ্যের তত্ত্ববিজ্ঞ মহলের। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের বিরুদ্ধে আবারও ভিটো প্রয়োগ করেছে। প্রস্তাবটি পাশ হলে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত বিস্তৃত হতে পারত। এর ঠিক একদিন আগেই রাশিয়া এই একই প্রস্তাবের বিরুদ্ধে ভিটো দিয়েছিল। জাপান এই প্রস্তাব উত্থাপন করে, যার ফলে বর্ধিত এই তদন্তের মাধ্যমে 30 দিনের মধ্যে জানা যেত সিরিয়া এই রাসায়নিক অস্ত্র আক্রমণের পেছনে কারা আছে। এই 30 দিনের মধ্যে একটা মোটা দাগের সমঝোতায় পৌঁছানো সম্ভব হতো। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্যোগে একই ধরনের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, যার মেয়াদকাল ছিল 1 বছর পর্যন্ত সম্প্রসারিত, কিন্তু সেটিও রাশিয়া ভিটোতে বাতিল হয়ে যায়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। চীন এবং রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক সহ বহুপাক্ষিক সুসম্পর্ক রইলেও রোহিঙ্গা সংকট সমাধান প্রশ্নে বাংলাদেশের বিপক্ষে গিয়ে মিয়ানমারের পক্ষ নিয়েছে জাতিসংঘের প্রভাবশালী এই দেশ দুটো। ঢাকায় বিশ্লেষকেরা বলছেন, রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশ আগে যাদের বন্ধু মনে করেছিল তাদেরই সমর্থন এখন পাচ্ছে না বাংলাদেশ। চীন ও রাশিয়ার সমর্থন না পাওয়া, চীনা পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সংগঠন আসিয়ানে রোহিঙ্গা প্রশ্নে কার্যকর কোনো ফললাভ করতে না পারা এবং মিয়ানমারে অনুষ্ঠেয় এশীয় ইউরোপীয় বৈঠক বা আসেম সম্মেলনে রোহিঙ্গা সংকটের বিষয়টি কতখানি প্রাধান্য পেতে পারে, এসব বিষয়ে বিশ্লেষণ করেছেন সাবেক রাষ্ট্রদূত পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক হুমায়ুন কবির। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তাঁর রিপোর্টে।
চীন এবং রাশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক সহ বহুপাক্ষিক সুসম্পর্ক এবং বন্ধুত্ব থাকলেও রোহিঙ্গা সংকট সমাধান প্রশ্নে বাংলাদেশের বিপক্ষে গিয়ে মিয়ানমারের পক্ষ নিয়েছে জাতিসংঘের প্রভাবশালী এই দেশ দুটো। ঢাকায় বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশ আগে যাদের বন্ধু মনে করেছিল তাদেরই সমর্থন এখন পাচ্ছে না। চীন রাশিয়ার সমর্থন না পাওয়া, চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানে রোহিঙ্গা প্রশ্নে কার্যকর কোনো ফললাভ করতে না পারা এবং মিয়ানমারে অনুষ্ঠেয় 20 এবং 21 নভেম্বর এশীয় ইউরোপীয় বৈঠক বা আসেম সম্মেলনে রোহিঙ্গা সংকটের বিষয়টি কতটা প্রাধান্য পেতে পারে, এসব বিষয়ে বিশ্লেষণ করেছেন সাবেক রাষ্ট্রদূত এবং পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক হুমায়ুন কবির।
এখানে এই ধরনের একটা মানবতা বিরোধী কর্মকাণ্ড, গণহত্যা, এথনিক ক্লিনজিং বলে যেটাকে জাতিসংঘ বলেছে, এই ধরনের ঘটনায় আমরা মনে করি যে চীন এবং রাশিয়া বাংলাদেশের পক্ষে বা এই ধরনের ঘটনাকে নিন্দার ক্ষেত্রে তারা আরো বেশি স্পষ্ট এবং একটা শক্তিশালী অবস্থান নেওয়া উচিত ছিল। আর তার কারণ হল যে এই ধরনের ঘটনা কোন রাষ্ট্রের সীমার মধ্যে সীমিত থাকে না, ঘটনাগুলো যেখানেই ঘটুক না কেন সেখানে সকল রাষ্ট্রেরই একটা নৈতিক দায়িত্ব থাকে এগুলো নিন্দা করার এবং এই ধরনের ঘটনা প্রতিরোধ বা প্রতিকারের জন্য তাদের উচ্চ কণ্ঠ হওয়া এবং দরকার সক্রিয় হওয়া। সেই বিবেচনায় জাতিসংঘের সাধারণত কমিটিতে গত পরশুদিন যে প্রস্তাবটি গৃহীত হয়েছে দ্বিতীয় উপরে, সেই প্রস্তাবে আমরা চীন রাশিয়ার আশা করি এবং সেটা হয়নি সেটা হতাশাজনক। তবে তারপর এই নয় যে এই প্রস্তাবের পক্ষে তাদেরকে আমরা পাইনি বলে তারা ধরে নিতে হবে যে তারা সবসময় এই বিরোধিতা করছে। এখানে আগে আকর্ষণ করছে যে এই জ্ঞান থাকে এবং কূটনীতিতে অনেক ক্ষেত্রেই আমরা সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে সামনের দিকে যেতে হয়।
তাহলে চীন এবং রাশিয়ার সমর্থন লাভের জন্য বাংলাদেশের পক্ষ থেকে কি করা যেতে পারে, এই প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন,
তাদের যে কনসার্ন গুলো আছে সেই কনসার্ন গুলো আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি এবং সেটাকে ধরে আমাদের কি কনসার্ন আছে সেই কনসার্নটাকে আমরা অ্যাড্রেস করার ব্যাপারে তাদের কিভাবে সাহায্য আমরা পেতে পারি এবং তার মধ্যে দিয়ে রোহিঙ্গা সমস্যার টেকসই এবং দীর্ঘস্থায়ী একটা সমাধান
কিভাবে মূল্যায়ন করেন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন,
আসলে আসিয়ান সম্মেলনে এটা আলোচিত হয়েছে কোনো কোনো সদস্য তাদের ভালো উপস্থাপন করছে। কিন্তু চূড়ান্ত বিশ্লেষণে যেহেতু আসিয়ান সকল কনফারেন্সের বেসিসে চলে, সেখানে এই নিয়ে খুব জোরালো অবস্থান নেওয়া যায়নি। এবার আপনি আসিয়ান সম্মেলনে বলছেন, আসিয়ান সম্মেলনের যেটা নেতৃত্বে হবে তার আগে ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স কমিশনার উনি আসবেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী আসছেন, আরো গুরুত্বপূর্ণ কিছু নেতৃত্ব হবেন। আমি মনে করি এটা একটা আমাদের জন্য সুযোগ, বিশেষ করে আমার কাছে মনে হয় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফর এবং মিয়ানমার সফর করাটা গুরুত্বপূর্ণ, এবং এই অঞ্চলের চীনের অর্থনৈতিক অবস্থান এবং মিয়ানমার এবং বাংলাদেশের সাথে চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের আলোকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভিজিটটা আমার মনে হয় গুরুত্বের সাথে নেওয়া উচিত। এবং এখানে আগেও কিন্তু এই তিন পক্ষের মধ্যে কাজ করেছে, এবং এই ক্ষেত্রে চীনকে এই কাজে আমরা দিতে পারি কিনা সেটা আমাদের সক্রিয় ভাবে এবং গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার আছে বলে আমি মনে করি। দেখতে হবে যে আমরা মিয়ানমারের অভ্যন্তরীণ নীতি পরিবর্তনের জন্যে মিয়ানমারকে আমরা মোটিভেট করতে চাই, বা এটাকে আমরা এখানকার নিয়ে আসতে চাই, এবং সেই জায়গায় আনতে গেলে বাংলাদেশ দ্বিপাক্ষিক ভাবে যেমন তার সাথে এনগেজ থাকতে হবে, পাশাপাশি মিয়ানমারের উপর তার অন্যান্য বন্ধুদেরও যথেষ্ট পরিমাণে চাপ তৈরি করতে হবে, তবেই শুধুমাত্র এই পরিবর্তনটা আমরা আশা করতে পারি।
মিয়ানমারে 20 এবং 21 নভেম্বর ইউরোপীয় বৈঠকে রোহিঙ্গা ইস্যু কতটা প্রাধান্য পেতে পারে এমন প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন,
এটা আলোচিত হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে মিয়ানমার যেহেতু স্বাগতিক দেশ, কাজে মিয়ানমার এই এজেন্ডা নির্ধারণের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করবে, এবং মিয়ানমার এই বিষয়টা নিয়ে আসাম সম্মেলনের অন্যান্য বিষয়গুলি প্রভাবান্বিত হোক, কাজে সেই ক্ষেত্রে মিয়ানমারের দিকে চেষ্টা থাকবে এটাকে যত হালকা ভাবে রাখা যায়। কিন্তু অন্যান্য দেশ যদি তারা আগ্রহী হয় তাহলে হয়তো সেটা আলোচনা হয়, তবে আসাম সম্মেলন থেকে আমি খুব বেশি কিছু আশা করব না। বরঞ্চ যেহেতু আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ওখানে যাচ্ছেন, যেহেতু আসামের অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ দেশের নেতৃবৃন্দ বাংলাদেশে আসবেন সফরের শুরুর আগে, সেই সুযোগটাকে আমরা কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক ভাবে এবং দ্বিপাক্ষিক ভাবে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করার কাজে আমরা আসাম সম্মেলনকে যদি কাজে লাগাতে পারি, আমি মনে করবো তাহলেই আসাম সম্মেলনকে কেন্দ্র করে যে সুযোগটা তৈরি হবে সেটা আমাদের জন্য কাজে আসবে। আসাম সম্মেলন থেকে আপনি রোহিঙ্গা ইস্যুতে খুব বেশি কিছু আশা করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয়।
সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, রোহিঙ্গা সংকট সমাধানের পুরো বিষয়টি নির্ভর করে বাংলাদেশের দক্ষ, প্রজ্ঞাবান এবং সফল কূটনীতির উপর। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ইতিমধ্যে এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, যা কিনা বাংলাদেশে সূর্যের হাসি নামে সমধিক পরিচিত, তারই চিফ অব পারি এবং বাংলাদেশে পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনালের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডক্টর হালেদা হানম আখতারে কদিন আগে যুক্তরাষ্ট্র এসেছিলেন কার্যব্যাপদেশে। ওই সফরের শেষ পর্যায়ে দেশে ফিরে যাবার আগে ওয়াশিংটন অদূরবর্তী ড্যালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেলিফোনে তিনি আমাদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোর অবস্থা, বিশেষ করে মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন তিনি। আপনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পরিবার পরিকল্পনা এবং মাতৃমঙ্গল, শিশু কল্যাণ ইত্যাদি সংশ্লিষ্ট প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট থেকেছেন, প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট থেকেছেন, কয়েক দশক যাবৎ এই এলাকায় আপনার পদচারণা আমরা দেখতে পেয়েছি। এবারে সাম্প্রতিক এই যুক্তরাষ্ট্র সফরের আগে আপনি কক্সবাজারে গিয়েছিলেন, সেখানে উখিয়া এবং টেকনাফ সীমান্তবর্তী রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো আপনি দেখেছেন, তো কি দেখলেন, কেমন মনে হলো আপনার?
ওখানে যেটা দেখেছি সেটা হলো যে ওরা এখন যারা এসছে তাদেরকে সেটেল করা হচ্ছে, তাদেরকে জায়গা একটা এলাকা দিয়ে ওই এলাকাতে তাদের বসবাস করার জন্য ছোট ছোট টেন্টের মতো করে দেওয়া হচ্ছে, তার সঙ্গে টয়লেট করে দেওয়া হচ্ছে, কয়েকটা ঘর একসঙ্গে যেন টয়লেটে যেতে পারে। আমি আরো যেটা দেখলাম, আর্মিরা এখন প্রশাসনের কাজগুলো করছে, তা অর্গানাইজেশনের কাজগুলো করছে। আমি অনেকগুলো ট্যাঙ্ক দেখলাম যেখানে বিশুদ্ধ পানি আর্মিরা দিচ্ছে, আর্মি ট্যাঙ্ক। আমি একটা জায়গায় যেখানে গেছিলাম সেখানে আর্মি একটা হাসপাতাল খুলেছে, আমি এটা নিয়ে পরেও বলতে পারবো, এবং ওই হাসপাতালে আমরা সেবা দেওয়ার বন্দোবস্ত করছি। কিন্তু তখনও মানে অনেক মানুষ লাইন ধরে খাওয়ারের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে, তাদেরকে খাবার দেওয়া হবে। আমি যখন গেছিলাম তখন বৃষ্টি পড়ছিল, ওই বৃষ্টির মধ্যে মানুষ কোনো ছাতা নাই কিছু নাই, কিন্তু খাবার খেতে হবে, পরিবার খাবে, তার জন্য তারা ওই বৃষ্টির মধ্যেই লাইন ধরে খাবার নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। স্বাস্থ্য সেবার দরকার আছে, এটা আমরা বুঝতে পারছি সাংঘাতিক ভাবে। আমি স্বাস্থ্য সেবার ব্যাপারটা আমাদের সম্পৃক্ততাটা আমি সেটা আপনাকে বলবো। কিন্তু যখন গাড়ি দিয়ে আমরা যাচ্ছি বিভিন্ন জায়গাগুলো, আমরা কয়েকটা জায়গায় গেছিলাম, যেমন উচিং প্রাণ, তারপরে কুটিবনিয়া, এসব রোহিঙ্গা ক্যাম্প গুলো আমরা দেখেছি। এবং অনেক মানুষ, বিশেষ করে বেশি চোখে পড়ে প্রেগনেন্ট মা, গর্ভবতী মারা ছোট বাচ্চা কোলে করে নিয়ে, এদিকে গর্ভবতী এদিকে কোলে ছোট বাচ্চা, ছেলে মেয়ে, মানে মহিলা এবং শিশুদেরকে আমরা বেশি দেখতে পাচ্ছি। অনেকগুলো স্ক্যাটার্ড জায়গায়, এই গুচ্ছ গুচ্ছ জায়গায় অসংখ্য ওইরকম ঘর করা হয়েছে যেখানে থাকছি। মানে আপনি হঠাৎ করে দেখলে মনে হবে যে এটা খেলার একটা জায়গা, কিন্তু যদি ভেতরটা চিন্তা করা যায় মানুষ কিভাবে অতটুকু জায়গায় একটা পাহাড়ের টিলার মধ্যে আছে, টিলাটাকে আবার সমান করে ওখানে ঘর করেছে, কোনো কোনো জায়গায় খুঁড়ে খুঁড়ে দিয়ে মানে পাহাড় খুঁড়ে খুঁড়ে সমতল করে ওখানে ঘর করছে তারা। বিভিন্ন ধরনের ঘর করার সামগ্রী তাদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে, ওটা ওরা নিয়ে আবার নিজেরা বানাচ্ছে। কিছু অর্গানাইজড জায়গাগুলো আছে, কিছু আবার মনে হচ্ছে যে তারা আনঅর্গানাইজড আর একটু উপরে উঠে যাচ্ছে, একটু টিলার মতো উপরে। আমরা যেটা করেছিলাম সেটা এটা শুধু আমি চোখে যেটা দেখেছি সেটা বলছি, কিন্তু আমি যেহেতু পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর আরেকজনকে সঙ্গে নিয়ে আমরা দুজনে একই সঙ্গে আমরা গেছিলাম, তো আমরা কয়েকটা প্রতিষ্ঠানের সাথে মিটিং করেছি, যেমন IOM ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, তারপরে WHO সঙ্গে কথা বলেছি, UNFPA এর সঙ্গে কথা বলেছি, UNHCR এর রিপ্রেজেন্টেটিভ এর সঙ্গে কথা বলেছি। সুতরাং কে কি করছে এবং সেখানে আমরা কি করতে পারি, আমাদের রোলটা কি হতে পারে, এগুলো আমরা এবং কার সঙ্গে আমরা কোলাবোরেশন করতে পারি, এই জিনিসটাই আমরা এক্সপ্লোর করার জন্য গেছিলাম। আমাদের ওখানে সূর্যের হাসি, আপনি জানেন যে আমি সূর্যের, আমার যে নেটওয়ার্কটা ওটার লোগো হচ্ছে সূর্যের হাসি। আমাদের বাংলাদেশের 400 ক্লিনিকে আমরা এই সেবা দিয়ে থাকি সূর্যের হাসি লোগোর আন্ডারে। ওই কক্সবাজার এলাকাতে আমাদের 3 ক্লিনিক আছে, যেটা কিনা এই ক্যাম্প এলাকার একটা পরিধির মধ্যে আছে, কোনোটা 10 কিলোমিটার, কোনোটা 12 কিলোমিটার, কোনোটা 18 কিলোমিটার, এরকম দূরে আমাদের স্ট্যাটিক ক্লিনিক গুলো আছে। এবং আমরা অলরেডি ডেলিভারি ওখানে মায়েদের করিয়েছি, যারা ডেলিভারি লেবার পেন নিয়ে এসছে তাদেরকে রেফার করা হয়েছে এবং আমরা ওখানে সেবা দিয়েছি। আমাদের কিছু কর্মী ওই ক্যাম্প গুলোতে গিয়ে সেবা দিচ্ছে। এখানে আর্মি একটা হাসপাতাল করেছিল কুটিবনিয়াতে, একটা একটা শেডের মতো করে কয়েকটা বেড তারা দিয়েছে, পুরুষদের জন্য একটা বেড, আরেকটা দেখলাম যে তারা ডেলিভারি হওয়ার জন্য 2 ডেলিভারি বেডকে নিয়ে এসছে এবং আমাদেরকে বলছে যে আমাদের ফিমেল প্রোভাইডার নাই, আপনি আমাদের ফিমেল প্রোভাইডার দেন। তো আমাদের ফিমেল প্রোভাইডার অলরেডি অক্টোবর থেকে ওখানে গিয়ে কাজ করছে, ওখানে ওরা মায়েদের, গর্ভবতী মায়েদের অ্যান্টিনেটাল চেক আপ দিচ্ছে এবং প্রায় 2000 এরকম অ্যান্টিনেটাল চেক আপ হয়ে গেছে, আমি বরং কমই বলছি কারণ আমি চলে এসেছি প্রায় 10 দিন। এবং ডেলিভারি গুলার জন্য ওদের ওই বিভিন্ন ধরনের যানবাহন এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওরা ক্লিনিকে নিয়ে ডেলিভারি করাচ্ছে। ওখানেও ডেলিভারির বন্দোবস্ত আছে। আমরা তখন UNFPA কে বলেছিলাম যে আমাদের কিছু মিডওয়াইফ যদি ওনারা দেন তাহলে আমরা এটাকে আমাদের কর্মী দিয়ে আমরা এটাকে ওভারসি করতে পারি এবং ওই ডেলিভারি গুলো আমরা করতে পারি ওই ক্যাম্পের মধ্যে, আর্মির যে ক্যাম্প। তো এই ধরনের আলোচনাগুলো করার জন্য আমরা গেছিলাম। আর একটা জিনিস আমরা দেখলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তারা এই হেলথ কেয়ারের একটা সামগ্রিক সুপারভিশন করছে, ওরা দেখছে এবং সবার সাথে যে লিয়াজটা করা সেটা তারা করছে। আমরা আবার WHO রিপ্রেজেন্টেটিভ সঙ্গে কথা বললাম। একটা ডেফিনেটলি সবাই গিয়ে সাহায্য করতে চাচ্ছে এরকম একটা দেখছি, কারণ আমরা যেসব NGOরা আছে আমরা যাচ্ছি, তারপরে মারিস্টোপস যাচ্ছে, এরকম অনেক NGO, সবার নাম আমি বলতে পারবো না, কিন্তু আমরা ফেসবুকে এবং অন্যান্য জায়গায় আমরা গিয়ে দেখছি যে তারা বিভিন্ন ধরনের সামগ্রী, মেডিসিন, কেউ পুরানো কাপড়, কেউ খাবার, কেউ টাকা নিয়ে এইভাবে দিচ্ছে। আমরা যেমন প্রেগনেন্ট মাদেরকে আমরা একটা নিউট্রিশন ব্যাগ দিয়েছি, যেমন এর মধ্যে চাল, ডাল, তেল, আলু, এই ধরনের যেটা গর্ভবতী মায়ের জন্য যে নিউট্রিশনটা দরকার ওরকম একটা পোটলার মতো করে, একটা প্যাকেটের মতো করে আমি যখন গেলাম, আমরা যখন গেলাম তখন আমরা ওদেরকে দিলাম বেশ কিছু। আমরা মেডিসিন পাঠিয়েছি ফার্মেসির কাছ থেকে ডোনেশন নিয়ে, ওই মেডিসিনগুলো তাদেরকে দেওয়া হচ্ছে ওই ক্যাম্পের মাধ্যমে বা অন্যান্য জায়গায়। তো এই ধরনের আমি আমারটা যেমন বলছি, আমার কাছে মনে হচ্ছে যে এরকম আরো অনেক এনজিও তাদের নিজেদের থেকে নিজেদের চেষ্টায় নিজেদের স্টাফের একদিনের মাইনা নিয়ে তারা কিন্তু এই সেবাগুলো দিচ্ছে।
জি, রোহিঙ্গাদের এই বিষয়টি, এই ইস্যুটা, এই যে হাজারে হাজারে লাখে লাখে রোহিঙ্গা ইয়ের থেকে, মিয়ানমার থেকে, রাখাইন প্রদেশ থেকে প্রাণভয়ে নির্যাতন নিগ্রহ ধর্ষণের আতঙ্কে পালিয়ে আসছে এবং সারা দুনিয়ার দৃষ্টি এখন নিবদ্ধ কক্সবাজার, উখিয়া, টেকনাফের এই শরণার্থী শিবিরগুলোর দিকে। আপনি যেমনটি কিনা বললেন আপনার বক্তব্য যেটা বিশেষ করে উঠে আসলো এবং আজকের আলোচনায় আমি আপনার কাছ থেকে বিশেষ করে জানতে চাইব যে মাতৃমঙ্গল, শিশু কল্যাণ ক্ষেত্রে যেটা নিয়ে আপনি বিশেষভাবে কাজ করেছেন বহুদিন ধরে, এই ক্ষেত্রগুলোতে বিশেষ করে যেমন অনেক গর্ভবতী মা আপনি যেমন বলছিলেন এসেছে এবং তারপরে গর্ভ মোচনের পর অথবা প্রসবের পর ফিস্টুলার মতন সমস্যা দেখা দিয়েছে এবং তাদের ওই সব অস্ত্রোপচারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমরা শুনেছি, এদিকটা একটু আলোকপাত করবেন?
বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সেবা দিচ্ছে, যেমন আমরা গর্ভবতী মায়ের সেবা দিচ্ছি, অ্যান্টিনেটাল চেকআপ দিচ্ছি, আমরা ডেলিভারি করছি, কিন্তু আরো কিছু প্রতিষ্ঠান আছে যেমন হোপ ফাউন্ডেশন এবং আরো কিছু প্রতিষ্ঠান যারা কিনা যাদের এই বিশেষ একটা বিশেষজ্ঞ অবস্থান আছে যে ফিস্টুলা ক্লায়েন্ট গুলোকে ওরা বলছে যে আমরা নিয়ে এসে আমরা সেবা দিতে পারবো, ডেলিভারি করাতে পারবো। তাদের একটা হসপিটাল আছে কক্সবাজার শহরের ভিতরে, এখানে তারা নিয়ে এসে করতে পারবে ফিস্টুলাটা। ঠিক এখনই এগুলো হয় কি যে এগুলো তো লং টার্ম মর্বিডিটি আমরা বলি, লং অনেকদিন থেকে মায়েদের কাছে থাকে, মেয়েরা এটা লুকিয়ে রাখে, তারপরে লুকাতে পারে না, তারপরে তারা সংসারে নির্যাতনের শিকার হয়, স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের একটা নির্যাতনের একটা অন্য ব্যাপার আছে। রোহিঙ্গাদের এই ব্যাপারে ডেফিনেটলি যারা যেমন আমি হোপ ফাউন্ডেশন নিয়ে আমরা কথা বলছিলাম, তাদের স্পেশালিস্ট আছে, তাদের বিশেষজ্ঞ আছে যারা ফিস্টুলা রিপেয়ার করতে পারে, তো তারা হয়তো এটাকে সার্চ করছে, করে এদেরকে নিয়ে এসে করছে। আমি সংখ্যাটা খুব এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু এই যে শরণার্থীদের ইমিডিয়েট যে ইয়েটা, যেমন এই যে প্রেগনেন্সি সেবা, তো ডেলিভারির ডেট এসে গেলে লেবার পেইন উঠে যাচ্ছে, তাকে তো ডেলিভারি করাতে হবে, ওখানে কিন্তু আমার সময় খ্যাপন করার সময় নেই। একটা বাচ্চার ডায়রিয়া হয়ে যাচ্ছে, আপনাকে ইমিডিয়েটলি তাকে ডায়রিয়ার বন্দোবস্ত করতে হবে। একটা বাচ্চা ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছে, এগুলো সব লাইফ সেভিং ইন্টারভেনশন গুলো, এগুলোকে ইমিডিয়েটলি দিতে হবে এবং এই বন্দোবস্ত গুলো করাটা একটা বড় ব্যাপার, না হলে মৃত্যু হয়ে যাচ্ছে। তারপরে ভালো পানি দেয়া, তারপরে এই যে ল্যাট্রিনের বন্দোবস্ত করা, এতগুলো মানুষ ল্যাট্রিন করা হচ্ছে, আমরা যখন ছবিতে দেখলাম ল্যাট্রিন গুলোকে কমলা রঙের একটা দিয়ে ঘেরা হয়েছে যাতে দূর থেকে মানুষ দেখতে পারে যে এগুলো ল্যাট্রিন এবং ওখানে গিয়ে তারা যেতে পারে। ফিস্টুলাটা এটা ক্রনিক মর্বিডিটি, মানুষটা একটু দেরিও করতে পারে, এটার অ্যাকিউটনেস ওরকম নাই। যেসব প্রতিষ্ঠানগুলো এই ফিস্টুলা নিয়ে কাজ করছেন তারাও সেখানে সক্রিয় যে এরকম কেস পেলে আমরা ডেফিনেটলি আমরা এই সুযোগটা নেব যে তাদেরকে আমরা ব্যবস্থা দিব।
জি, আমরা বিভিন্ন রিপোর্টে বিভিন্ন সূত্র থেকে বেশ কয়েকবারই আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি যে অনেক বাচ্চা, অনেক অপ্রাপ্তবয়স্ক শিশু, ছেলে এবং মেয়ে, তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে শিবিরে চলে এসেছে, তাদের মা বাবার কোনো খোঁজ তারা জানে না, মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এই রকম বাচ্চাদের জন্য বিশেষভাবে কোনো কিছু করার উদ্যোগ নেওয়া হয়েছে বা হচ্ছে?
হ্যাঁ হ্যাঁ, না আমরা যেটা খবরে দেখি এবং বিভিন্ন ফেসবুকের মাধ্যমে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, বেশ কিছু প্রতিষ্ঠান, ইভেন মিনিস্ট্রি অফ এডুকেশন এবং বেশ কিছু এনজিও এই বাচ্চাদের লেখাপড়া শেখানোর ব্যাপারটা, তাদেরকে ডে কেয়ার মধ্যে নিয়ে এসে তাদের সেবা দেওয়া, এরকম কিন্তু উদ্যোগ অলরেডি শুরু হয়ে গেছে এবং এটাকে একটা সিস্টেমের মধ্যে চলে আসছে। সুতরাং এই এই যারা শিক্ষা নিয়ে চলে, যারা শিশুদের নিয়ে চলে বা ঝরে পড়া শিশুদের নিয়ে যেসব প্রতিষ্ঠান কাজ করছে, তারা কিন্তু ওখানে গিয়ে এই কাজগুলো করছে। সুতরাং এই এই শিশুগুলো কিন্তু সেবার বাইরে নয় বা শিক্ষার বাইরে নয়। তবে একটা জিনিস আমরা শুনছি বারবার, যে তাদেরকে যে পড়াশোনা করানো হচ্ছে তাদেরকে বাংলা শেখানো হচ্ছে না, তাদেরকে বার্মিজ তাদের যে ভাষা থেকে তারা এসছে তাদেরকে ওই ভাষা শেখানো হচ্ছে, বাংলা শেখানো হবে না, এরকম একটা পলিসি নেওয়া হয়েছে। এটার কারণ আমি সঠিক বলতে পারবো না, আমরা এটা খবরের কাগজে দেখছি, আমরা এটা টিভিতে দেখছি যে তাদেরকে তাদের ভাষা শেখানো হবে, বাংলা ভাষা শেখানো হবে না। আমার যেটা মনে হয় যে এটার প্রেক্ষিতটা হলো যে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য যে প্রস্তুতিটা দরকার সেটাই, কারণ সরকার চাচ্ছে যে তারা ফেরত চলে যাবে তাদের নিজেদের জায়গায়,
নিজেদের
স্থানে যাবে।
এই যে 8-10 লক্ষ, প্রায় লক্ষ লক্ষ মানুষের এই যে স্থানচ্যুতি, বাস্তুচ্যুতি, এটা একটা বিরাট সমস্যা, বিরাট একটা মানবিক ইস্যু। তো এটা বাংলাদেশ যথাসাধ্য চেষ্টা করছে সামাল দেওয়ার জন্য, আপনারা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন সংস্থা চেষ্টা করছে। এই প্রয়াস, এই চেষ্টা এবং এই বন্দোবস্ত বর্তমানে যা চলছে, এ ব্যাপারে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে কতখানি স্যাটিসফাইড, কতখানি সন্তুষ্ট?
এই এটাকে একটা প্ল্যানিং পর্যায়ে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদেরকে তিনটা প্ল্যানিং চিন্তা করতে হবে। একটা হলো ইমিডিয়েট, মানে একেবারেই সাময়িকভাবে কি করতে হবে, জীবন বাঁচানো, সেবা দেওয়া, তাদেরকে বাঁচিয়ে রাখা, তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসটা আছে এটা এটা একেবারে শর্ট টার্ম যেটা। আরেকটা হতে পারে মিডিয়াম টার্ম, যে না কবে ফেরত যাবে আমরা তো জানি না, কিন্তু এই মানুষগুলোকে তাদের যে রাইটস, হিউম্যান রাইটস, যতদিনই আছে এখানে, হ্যাঁ হ্যাঁ, তাদের যে শিক্ষা, তাদের খাদ্য, যে এই
মানে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যে মৌলিক যে উপাদানগুলো,
মৌলিক যে জিনিসটা তার দরকার, সেটার একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, যে পর্যন্ত না একটা আন্তর্জাতিক ভাবে একটা ডিসিশন হচ্ছে যে তারা কবে আবার ফিরে যাবে। আর তারা তো তারা মানুষ, এবং মানুষ হিসেবে তাদের যেসব অধিকার, এই অধিকারগুলো যে দেশ তাকে ধারণ করেছে, আমার মনে হয় সেই দেশ আশ্রয় নিয়েছে, সেই দেশের একটা রেসপন্সিবিলিটি। এবং আমি দেখছি যে সারা কিন্তু পড়েছে অনেক, মানে আন্তর্জাতিক ভাবে টাকা পয়সা আসছে, ভেতর থেকে আমরা সবাই নিজেদের যা যা যেভাবে সম্ভব প্রত্যেকটা এনজিও, প্রত্যেকটা ছোট ছোট বড় প্রতিষ্ঠান সবাই কিন্তু সারা দিচ্ছে, ভীষণ ভাবে সারা দিচ্ছে। এখন যেটা দরকার এবং মিডিয়াম টার্মের জন্য যেটা দরকার, সেটা ওই ধরনের প্রতিষ্ঠানগুলো প্ল্যান করছে, যেমন WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা, IOM, ANHCR, এরা মিলে একটা মিডিয়াম টার্ম চিন্তা করছে যে কিভাবে আমরা ওখানে একটা সিস্টেমটাকে এস্টাবলিশ করতে পারি। হ্যাঁ, ওদেরকে ওইখানে রাখাটাও একটা বড় ব্যাপার, কেন তাদের তো টাকা পয়সার দরকার, তাদেরকে আর্নিং দরকার। তারা আস্তে আস্তে কিন্তু ঝুলে বের হয়ে হয়ে ঢাকাতেও চলে আসছে। আমার একজন পরিচিত বলছে যে একটা রিক্সাওয়ালা আমাকে নিল, সে কিন্তু বাংলা ভালো বলতে পারছে না, ওকে বোঝাই যাচ্ছে যে সে এই আশ্রিতদের মধ্যে একজন বা রেফিউজিদের মধ্যে একজন। সুতরাং এরা কিন্তু ঢাকায় চলে আসছে, এই আশেপাশের অন্য শহরগুলোতে চলে আসছে, এবং এটাকে কিভাবে বন্ধ করা যাবে নাকি এটাকে প্রমোট করা, এটা এই সিস্টেমগুলোকে আমাদের এখন সুষ্ঠু করতে হবে, সিস্টেম একটা এস্টাবলিশ করতে হবে, যাতে এদেরকে আমরা ঠিক মতো তাদের চাহিদাগুলো আমরা মিড টার্ম হিসাবে পূরণ করতে পারি। তারপরে লং টার্ম তো একটা আন্তর্জাতিক ব্যাপার স্যাপার আছে, সেটা দেশ দেখবে, দেশের পলিসি মেকাররা দেখবে, পলিটিক্যাল লিডাররা দেখবে, এবং আন্তর্জাতিক সংস্থাগুলো দেখবে।
জি জি, ডক্টর হালেদা হানাম আখতার, আপনি আপনার যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকা ফিরে যাচ্ছেন, আপনি ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার জন্য অপেক্ষা করছেন, সেই অবস্থায় আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভবিষ্যতে আবার আপনার সঙ্গে কথা হবে, আপনার বিমান যাত্রা শুভ হোক, আপনি নিরাপদে ভালোভাবে ঢাকা পৌঁছে যান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, খুবই ভালো লাগলো কথা বলে, অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার নাট্য শিল্পের কথা। বাংলাদেশের নাট্য অঙ্গনে 4 দশকের বেশি সময় কাজ করছেন, করেছেন অভিনেতা নির্দেশক আলী জাকের। মঞ্চ এবং টিভিতে অভিনয় শিল্পের বিভিন্ন দিক নিয়ে তার সঙ্গে কথা বলেন আহসানুল হক।
তরুণদের মধ্যে যে অভিনয় আপনি দেখছেন, কিভাবে মূল্যায়ন করেন আজকের তরুণ প্রজন্মের অভিনয় দেখলে?
আমাকে তারা একটু আমাদের শুরুর সময়ের কথা বলতে হয়, যখন আমরা সূচনা করেছিলাম। আমরা যখন সূচনা করেছিলাম শব্দ স্বাধীন বাংলাদেশে ৭২-৭৩ সালে তেসরা ফেব্রুয়ারি থেকে নাটকের নিয়মিত মঞ্চায়ন দর্শনের বিনিময়ে বাংলাদেশ। আমি খুবই সৌভাগ্যবান যে সেই নাটকটির পরিচালক আমি ছিলাম। তখন
নাটকটির নাম কি?
বাকি ইতিহাস, বাদল সরকারের লেখা, নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রথম নিয়মিত মঞ্চায়িত নাটক দর্শনের বিনিময়ে, ব্রিটিশ কাউন্সিল দিয়ে শুরু করে মহিলা সমিতিতে আসি। তখন একটা প্যাশন ছিল নাটকের প্রতি। এখন সেই প্যাশনটা যাদের আছে তারা তো নাটক করছেই, করেই যাচ্ছে, তার সঙ্গে প্রফেশন জিনিসটা এসেছে, পেশা। অনেকেই নাটককে পেশা হিসেবে গ্রহণ করছেন। তো এই যে পেশা হিসেবে গ্রহণ করছেন কিসের উপরে নির্ভর করে? আমাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডের উপরে, চাহিদাকে পূরণ করার জন্যই তারা অভিনয় এত চান্স পাচ্ছেন। এখন আমি বলি যে এই যে প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলো আছে এগুলো অনেকটা দাঁতের ইনফার্নোর মতো, এর মধ্যে আগুন জ্বলছে, এর মধ্যে খড়কুটো যাই ভালো সেটা গিলে ফেলবে। তো সেই কারণে নাটকের অভিনয়টা এখন আর মুখ্য নয়, কেননা কেউ খুবই যে একেবারে ভালোবেসে অভিনয় করছে তা নয়। এখন তারা মিডিয়ায় এক্সপোজারটাকে খুব ইম্পর্টেন্টলি দেখে এবং তার দ্বারা তারা ওই যে প্যাশন জিনিসটি যে আছে, আমি বলেছি টুয়ার্ডস অ্যান আর্ট ফর্ম, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন বেশি এসে গেছে প্রফেশনাল অ্যাটিটিউড। কিন্তু একটি প্যাশনেটলি একটি প্রফেশনকে যদি পার্সু করতে হয় তাহলে যে ধরনের প্রশিক্ষণের প্রয়োজন, অনুশীলনের প্রয়োজন, চিন্তার প্রয়োজন, ভাবনার প্রয়োজন, তা কিন্তু হচ্ছে না। কেন একটা স্ক্রিপ্ট আমি দেখেছি, আমাকেই আমি আজকে খুব কম কম করি টেলিভিশনে, এই কারণেই একটা স্ক্রিপ্ট দিয়ে বলা হলো কালকে ৩টা থেকে শুটিং, আমি ভাববারও সময় পেলাম না যে আমার চরিত্রটা কি, আমাকে কি করতে হবে, আমি আমার ট্রেডসগুলো কি হবে, আমার ইমোশন কি হবে, আমার সহ অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে আমার কিভাবে আমি অভিনয় করব, কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো অবকাশ পাওয়া যাচ্ছে না। ইট ইজ লাইক মোর লাইক ফ্যাক্টরি প্রডিউসড গার্বেজ, ইট ইজ নট রিয়েলি অ্যান আর্ট ফর্ম এনিমোর। এটি দুঃখ হয় টেলিভিশন নাটক দেখে। মঞ্চে অন দ্য কন্ট্রারি এদের মধ্যে অনেকে আছেন যারা নাকি ডেডিকেটেড অভিনেতা হিসেবে ওখানে কাজ করছেন। মঞ্চে তো এক পয়সাও পাওয়া যায় না, পকেট থেকে পয়সা দিয়ে রিহার্সালে যেতে হয়। আমার মঞ্চায়নের দিন পকেট থেকে পয়সা দিয়ে হলে যেতে হয়। সেইখানে যখন যায় তারা সত্যি ভালোবেসে অভিনয় করতে যায়, সেইখান থেকে তারা আহরণ করে, বিতরণ করে টেলিভিশন।
মঞ্চের দর্শক তো সীমিত, ঢাকায় কিছু মঞ্চ আছে, দেশের বাইরে
বিভিন্ন জায়গায়
সীমিত সংখ্যক, কিন্তু মঞ্চের দর্শক যদি তুলনা করি টিভির দর্শকের সাথে সংখ্যার দিক থেকে তো অনেক সীমিত,
কিন্তু বিশ্বের সব জায়গায়,
বিশ্বের সব জায়গায়। তো আপনি যে প্যাশনের কথা বললেন সেটির প্রয়োগ যেহেতু বেশি সংখ্যক দর্শক দেখতে পাচ্ছেন না টিভিতে, তাহলে দর্শকরা বঞ্চিত হচ্ছেন, অভিনেতারা তো বঞ্চিত হচ্ছেনই, দর্শকরাও বঞ্চিত
হচ্ছেন। এবং দর্শকরাও, আমি এই সম্বন্ধে অনেক লেখালেখিও করেছি, আজকাল আমার মনে হয় দর্শকরা টেলিভিশন দেখেন না, তারা টেলিভিশনের দিকে চেয়ে থাকে, সামনে দিয়ে ইমেজেস গুলো সরে সরে যায়, আমি চেয়ে আছি, কোনো কিছু এখানে রেজিস্টার করছে না। তো এরকম একটি পরিস্থিতিতে যাক দিই সেটাই দর্শক গেলে।
এবং স্ক্রিপ্টে গভীরতার দিকটাও খুব
নেই, গভীরতা বলতে কোনো কিছুই নেই, একটা দুটো স্ক্রিপ্ট যে এক্সেপশন হয় না তা নয়, মোস্ট অফ দ্য স্ক্রিপ্টস আর অ্যাবসলিউটলি, আই মাস্ট সে অ্যাবসলিউটলি ইউজলেস।
এখন যেহেতু অভিনেতায় অভিনয় ক্ষেত্রে বাংলাদেশে আপনি একজন শ্রদ্ধেয়, একজন অনুকরণযোগ্য,
অনুকরণযোগ্য করে জানি না, একটু বাড়িয়ে বলতেন,
আমি অন্তত তাই মনে করি ব্যক্তিগতভাবে। আপনি আপনার জায়গা থেকে কি কিছু করার কথা করছেন বা
দেখুন, আমাদের এখানে টেলিভিশন চ্যানেলগুলো যখন আসে, আমি টেলিভিশন দিয়েই করতে হবে, কেননা দে হ্যাভ দ্য মানি এবং দে গেট দ্য মানি টু বি ডুইং সামথিং। ওরা এবং যারা পয়সাটা দেয়, যারা এটা কেনে অ্যাডভার্টাইজার্স, তারা মিলে যদি সামগ্রিকভাবে মান উন্নয়নের কথা চিন্তা না করেন, আমরা অভিনেতা হিসেবে কিচ্ছু করতে পারব না। আমরা অভিনেতা হিসেবে কিচ্ছু করতে পারবো না, কেননা সামগ্রিকভাবে এটা নির্ভর করবে চ্যানেলের উপরে এবং চ্যানেল নির্ভরশীল বিজ্ঞাপনের উপরে, অর্থাৎ বিজ্ঞাপনদাতার উপরে। এদের যখন, এরা যখন শিক্ষিত হবেন, এরা কিন্তু শিক্ষিত নন, সেই অর্থে শিক্ষিত হন নন, যে অর্থে শিক্ষিত হলে পরে একটা গভীর নাটক উপহার দেওয়া যায়, এবং ফলে ওই নাটক বলেই যদি চলতে থাকে বিভিন্ন চ্যানেলে, তাহলে নাটকের একটি সুস্থ দর্শক শ্রেণী টেলিভিশনের মাধ্যমে গড়ে তোলা সম্ভব হয়। যেমন ফিল্মে ঘটে যে একটি ভালো ফিল্ম ইন্ডাস্ট্রিতে লঘুকরণ করতে করতে এমন একটা জায়গায় নিয়ে আসা যায় যখন আর বোদ্ধা দর্শক ফিল্মে যায় না, আবার ভালো ছবি এলে যায় যেটা কালে ভদ্রে আসে। ঠিক টেলিভিশনের ক্ষেত্রেও সেই ঘটনাটি ঘটে। আমাদের এখানে এখন প্যারালাল টেলিভিশন শুরু করা দরকার, ঠিক যেমন বলিউডের ক্ষেত্রে প্যারালাল সিনেমা হয়েছে সেই রকম।
আপনার কথা আসলেই নুরুলদিনের কথা খুব মনে পড়ে। আমি ভীষণ মিস করি যে মঞ্চে আপনি আর নুরুলদিন করছেন না, অনেক বছর ধরেই করছেন না।
আমরা নুরুলদিনের একটা পাঠাভিনয় তৈরি করেছি যেখানে মুখস্থই থাকে কিন্তু হাতে লাল শাড়িতে বাঁধানো স্ক্রিপ্ট থাকে, এবং বাচিক অভিনয়ে সম্পূর্ণ ইমোশনটা পাওয়া যায় কিন্তু শারীরিক অভিনয়ে সেটা করা সম্ভব নয়। ছোট্ট জায়গায় আমরা এগুলো করি। এটার কারণটা হচ্ছে যে কাব্যনাটক হিসেবে আমি মনে করি যে নুরুলদিন আরো অনেক দিন বাঁচবে, এবং বস্তুত পক্ষে সৈয়দ শামসুল হক যিনি লিখেছিলেন তিনি তো বলেনি যে নুরুলদিন 100 বছর পরে নুরুলদিনকে আবিষ্কার করবে। তো এটা আমরা করে যাচ্ছি, আমরা এর মাঝে করলাম একটি ছোট হলে, এরকম আমাদের ইচ্ছা আছে করে যাওয়ার।
মঞ্চ নাটকে আপনি যতগুলো নাটকে অভিনয় করেছেন, আপনার কাছে কোন চরিত্রটিকে অভিনয় করে সবচেয়ে বেশি আপনি?
আমার সবচেয়ে প্রিয় চরিত্র হচ্ছে গ্যালিলিও।
কারণটি কি?
আমার নিজের জীবন দর্শন এবং গ্যালিলিওর জীবন দর্শনের মধ্যে অনেক মিল খুঁজে পাই, অর্থাৎ আমাকে কোনো অভিনয় করতে হয়নি, সব ভেতর থেকে এসছে। আন্দ্রিয়া সার্তি তার ছাত্রকে গ্যালিলিও জিজ্ঞেস করছে, বৃদ্ধ হয়ে গেছে তখন আন্দ্রিয়া সার্তি এসেছে দেখা করতে যে আমি ফ্লোরেন্সে চলে যাচ্ছি, তখন সে এটা রিভিল করে যে ডিসকোর্সে লেখা আমার শেষ। তো আন্দ্রিয়া ভেবেছিল যে গির্জার কাছে আত্মসমর্পণ করে গ্যালিলিও শেষ হয়ে গেছে, কিন্তু রাতের অন্ধকারে তিনি যে কষ্ট করে করে চোখে দেখতে পারেন না ঠিক মতন ডিসকোর্সে লেখা শেষ করেছেন, সেটা একটা নকল করেছেন, কারণ আসলটা জানেন উনি যে গির্জা ওটা নিয়ে চলে যাবে, নকলটা এক জায়গায় লুকিয়ে রেখেছেন একটা গ্লোবের মধ্যে, এই জায়গাটা এসে ব্রেস্টের লেখা অনুযায়ী হয়তো সত্য নয়, হয়তো এইখানটা প্লে রাইটস লিবার্টি ব্রেস্ট নিয়েছিলেন, এইখানটায় আর কি কিছু কথাবার্তা আছে যে গ্যালিও বলছে, আচ্ছা কি রাতের অন্ধকারে জেগে জেগে আমি আমার শারীরিক কষ্টকে সম্পূর্ণ অবজ্ঞা করে একটা একটা করে পাতা লিখে লিখে ডিসকোর্সি শেষ করেছি, ডিসকোর্সি এখন তৈরি পৃথিবীর চেহারা দেখবার জন্য। আন্দ্রিয়া সার্তি বলে, আচ্ছা আপনার কাছে আছে, আপনার কাছে আছে আপনার কাছে কপিটা? তখন গ্যালিও বলছে, আমার অহংকার বোধ ওইটিকে নষ্ট করতে দেয়নি। তুমি শুনে হয়তো আশ্চর্য হবে যে আমি আরো একটু কষ্ট করে ওই ডিসকোর্সের একটি নকল তৈরি করেছি, দুষ্ট বুড়ো। তারপরে বলছে, দিলাম আমাকে, হ্যাঁ দিলাম তোমায়, তোমার কাজ হবে এটিকে ফ্লোরেন্সের আঙ্গিরা ছাড়িয়ে বিশ্বের কাছে পৌঁছে দেওয়া। এখনো যখন বলি চোখে জল এসে যায়। তারপরে বলছে, আন্দ্রেয়া বলছে, চাচা আপনি কেন এইভাবে আত্মসমর্পণ করলেন বীরদের কাছে? বললেন বাঁচবার জন্যে, কেননা আমাকে তো একসময় দৃষ্টি লিখতেই হতো, আমাকে তো বলতে হতো বিজ্ঞান আসলে কি। বিজ্ঞান হচ্ছে গিয়ে সন্দেহের মাধ্যমে সত্যের অনুসন্ধান, আর এই যে সন্দেহ এটি গির্জার রক্তচক্ষুকে আমার উপরে অত্যাচার করার জন্য প্রাণিত করছে।
জাগোবাহে কণ্ঠে সবাই, এই জায়গাটি আপনার মুখ থেকে একবার শুনতে চাই।
ওই কণ্ঠ আর নেই। হ্যাঁ, আমি বলি কি যে মহিলা সমিতির অ্যাকুস্টিক্স এত খারাপ, সেখানে 2000-2500 বার অভিনয় করার পরে ওইখানেই ওই পাদপীঠে আমার কণ্ঠটাকে বিসর্জন দিয়ে চলে এসেছি। যখন আব্বাস বলে আর কি, আবার নুরুল দিন একদিন দিবে ডাক, জাগোবাহে কণ্ঠে সবাই।
এই পর্বে শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
আফগানিস্তানের সাম্প্রতিক সফরে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আফগানিস্তানের দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রতিশ্রুতি এবং নিরাপদ অভয় আশ্রয়স্থল এবং যে বিদেশি শক্তি তালেবানদের উত্থানে সহায়তা করছে তা নির্মূলের কথা জোর দিয়ে ব্যক্ত করেন। তিনি প্রেসিডেন্ট আশরাফ গানি এবং প্রধান নির্বাহী অফিসার আবদুল্লাহ আবদুল্লার সঙ্গে আফগান সরকার একটি স্থিতিশীল আফগানিস্তান গড়তে কি করে আরও উন্নত হস্তান্তরণ প্রক্রিয়ায় সহায়তা দিতে পারে তা নিয়েও আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী টিলারসন কাবুল কম্প্যাক্ট উদ্যোগকে স্বাগত জানান, যে উদ্যোগে আফগান সরকারের প্রস্তাবিত অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সংস্থারের বিশেষ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশগুলির তরফে দেশটিকে এই অঞ্চলের সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পুনরায় অন্তর্ভুক্ত করতে ভূমিকা রাখতে হবে। পাকিস্তান সম্পর্কে মিস্টার টিলারসন পাকিস্তান সরকার কি করে তালেবানদের আলোচনায় ফিরে আসবার পরিস্থিতি সৃষ্টি করতে পারে সে ব্যাপারে বিশেষ কতগুলো আশাবাদের কথা ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তানের অভ্যন্তরে সক্রিয় জঙ্গি গ্রুপগুলিকে নিশ্চিহ্ন করার ব্যাপারে পাকিস্তান সরকারের কাছ থেকে কৌশলগত প্রতিশ্রুতি আশা করে। দক্ষিণ ও মধ্য এশিয়া সম্পর্কে ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস জি ওয়েলস বলেন, এসবই পাকিস্তানের সার্বভৌমত্ব সম্পর্কিত। সাম্প্রতিক সংবাদ অবহিতকরণে মিস ওয়েলস বলেন, এটা যুক্তরাষ্ট্রের দেয়া কোনো নির্দেশাবলী নয়, আমরা আমাদের কৌশলের কথা ব্যক্ত করেছি, পাকিস্তানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকার কথা ব্যক্ত করেছি, যে দেশটিকে এই অঞ্চলে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। এখন এটা পাকিস্তানের সদিচ্ছার উপরে নির্ভর করে যে তারা আমাদের এই কৌশলগত উদ্যোগে একত্রে কাজ করবেন না করবেন না। তারা যদি সহযোগিতা করতে না চায় তাহলে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজে নিতে হবে।
আপনাদের জিজ্ঞাসা আমাদের জবাব মিতালি উপস্থাপন করছেন, তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি রোকেয়া হায়দার।
রোকেয়া আপা, আমাদের শ্রোতা বন্ধুরাও জানেন যে আমরা আমাদের শ্রোতাদের টেলিফোন করে থাকি এবং সরাসরি তাদের মন্তব্য এবং প্রশ্ন করে থাকি। আমাদের টেলিফোনের ওপারে রয়েছেন তুষার রয় রনি, উনি কচুয়া ফ্যান ক্লাবের সভাপতি, কচুয়া বাগেরহাটে রয়েছেন তিনি, তার সঙ্গে এখন আমরা কথা বলছি।
বেশ, তুষার রয় রনি আপনি লাইনে আছেন? তো আমাদের অনুষ্ঠান তো আপনি শোনেন, কেমন লাগে, কি বলতে চান আপনি বলুন।
হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান আমি বেশি শুনি বিশ্ব সংবাদ আর হ্যালো ওয়াশিংটন এবং মিতালি।
আচ্ছা,
এবং সমসাময়িক ঘটনাবলী নিয়ে যেসব গঠনমূলক আলোচনা হয় সেগুলোই আমি নিয়মিত শুনি।
তো আপনি যে নিয়মিত, হ্যাঁ বলুন,
আপনাদের ফেসবুকে আমি দেখি, আমি ইদানিং ফেসবুক দেখছি এবং ওই লাইকও করছি আমি বিভিন্ন, যেমন এই সমসাময়িক যে রোহিঙ্গাদের নিয়ে যেসব আলোচনা হচ্ছে।
আচ্ছা, তো আপনি কি আমাদের ওয়েব পেজ নিশ্চয় দেখেন, আমাদের ওয়েবসাইট?
হ্যাঁ,
কারণ ওয়েবসাইটও তো রোহিঙ্গাদের সম্পর্কে অনেক মানে ভিডিও তথ্য থাকে।
আজকেও দেখেছি আমি।
আচ্ছা আচ্ছা, তো এই খবরগুলো আপনারা তো মনে করছেন যে আমরা তো একদম যা ঘটছে একেবারে চলতি ঘটনা বলি যা ঘটে চলেছে সেই সব ঘটনা তুলে ধরছি। তো একটি বিষয় আপনি বললেন যে এটাও দেখেন, আপনি কি আমাদের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানটা সাপ্তাহিক যেটা থাকে কল ইন শো, আর তাছাড়া সোমবার এবং শুক্রবার থাকে আলাপন, তো এই দুটি কল ইন শো সম্পর্কে আপনার কি ধারণা?
কল ইন শো হ্যালো ওয়াশিংটন যেটা হচ্ছে, তো
হ্যাঁ হ্যালো ওয়াশিংটন বুধবার, আর নতুন দুটি সংযোজন করেছি আমরা কিছুদিন আগে, কয়েক মাস আগে, আলাপন সোমবার এবং শুক্রবার।
ওই আলোচনাগুলি সত্যি আনন্দিত যে নিরপেক্ষ গঠনমূলক ও তথ্য সম্বলিত।
তুষার রায় রনি, আপনি তো ফ্যান ক্লাবের সভাপতি, গত বছর বিজয় দিবস উপলক্ষে আপনারা বিশাল কর্মসূচি গ্রহণ করেছিলেন, তো এবার তো এখন নভেম্বর মাস, আগামী মাসে 16 ডিসেম্বর খুব কাছাকাছি চলে এসেছে, তো আপনারা আপনাদের ফ্যান ক্লাবের পক্ষ থেকে কি ধরনের কর্মসূচি নিয়েছেন, কি করবেন বলে ভাবছেন?
আপনারা কি কর্মসূচি নেন সেগুলো আমাদের জানাবেন, তাহলে আমরা অন্য শ্রোতাদেরকেও শোনাতে পারবো। আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাদেরও ধন্যবাদ, শ্রোতা বন্ধুদেরও ধন্যবাদ।
ধন্যবাদ। আমরা এবার অন্য চিঠিপত্র দেখি তাহেরা। এর পরের চিঠি একটি ইমেল, লিখেছেন সবুজ বিশ্বাস, জঙ্গিপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখেছেন। দীর্ঘ চিঠি লিখেছেন, তার অংশবিশেষ পড়ে শোনাচ্ছি। বন্ধু মিতালি, আমি তোমার নতুন পত্রবন্ধু। আগে নিয়ম করে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সম্প্রচার শুনতাম, কিন্তু বর্তমানে ভয়েস অফ আমেরিকা শোনা যায় না। অনলাইন সুবিধে রেডিও সেট না থাকলেও শুনতে পাওয়া যায়, দূর থেকে সেই অনুষ্ঠান শোনা যায়। এবার আমি মূল বিষয়ে আসি। পয়লা নভেম্বর 2017 সালে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে রাতের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া মহাদেশ সফর নিয়ে মতামত জানানোর জন্য বলা হলেও অনুষ্ঠান চলাকালীন সময়ে কিন্তু মতামত নেওয়া হয়নি। এতে আমি হতাশ ও দুঃখিত হয়েছি, বিস্মিত হয়েছি এ কারণে যে পরবর্তীতে কেন ফোন বা কোনো মেসেজ আমাকে দেওয়া হলো না। তবে আমি সম্পূর্ণ অনুষ্ঠান শুনেছি, বিশেষজ্ঞদের বিশ্লেষণ মতামত সবকিছুই খুব ভালো লেগেছে।
দুঃখিত ভাই, আমরা হয়তো সময় করে ফোন করতে পারিনি, বা আপনার সাথে ফোন যোগাযোগ করার চেষ্টা নিশ্চয় করা হয়েছিল, লাইনের সংযোগ ঘটেনি। যাই হোক
ভাই সবুজ বিশ্বাস, একটু আগে আমাদের এক শ্রোতা যাকে আমরা টেলিফোন করেছিলাম, তার মতামত শুনলেন, তার মন্তব্য শুনলেন, আমরা কোনো একদিন আপনার নম্বরেও ফোন করে কথা বলতে পারি
আগামীতে। আপনি অবশ্যই কোনো আপনার মন্তব্য বা বক্তব্য অথবা আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি লিখে জানাবেন, আমরা কল ইন শোতে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা। এরপরে আমরা ভিওএ ফ্যান ক্লাবের রিপোর্ট, যেটা গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, দু একটি ফ্যান ক্লাবের কর্মসূচি আমরা সেদিন বলতে পারিনি, তো আজকে বলি। ফরিদগঞ্জ ভিওএ ফ্যান ক্লাব চাঁদপুর রয়েছে, চাঁদপুর জেলায়, সেখানে তারা জানিয়েছে যে তারা একটি ফুটবল খেলার আয়োজন করেছিল এবং 6টি সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা তাতে যোগ দিয়েছিল, এই ফুটবল দল। তো চমৎকার খেলাধুলার ব্যবস্থা করলে ফ্যান ক্লাবের পক্ষ থেকে, সেটা তো খুবই ভালো কথা। আপনারা কোনো সময় ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই ধরনের কোনো খেলাধুলার আয়োজন করলে বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলে ছবি তুলে আমাদের পাঠাবেন, আমরা আমাদের ওয়েবসাইটে দিতে পারি, তাহলে অন্যান্য জায়গায় শ্রোতারাও দেখতে পারবেন, আর আমরাও জানতে পারবো যে কারা এতে অংশ নিচ্ছে, তাদের চেহারা দেখার একটা সুযোগ হবে। আর এই ফুটবল প্রতিযোগিতায় জিতেছিল ফরিদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তারাই চ্যাম্পিয়নশিপ ট্রফি জয় করে নিয়ে যায়। যাই হোক, ফরিদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে দল, ফুটবল দল, এই চ্যাম্পিয়নশিপ জিতল, তাদের জন্য আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আপনাদের এই টুর্নামেন্টের শেষ দিনে আপনারা একটি অনুষ্ঠান করেছিলেন যেখানে আপনারা পুরস্কার বিতরণ করেন এবং তারপরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যাতে স্থানীয় শিল্পীরা যোগ দিয়েছিলেন। তো চমৎকার একটি অনুষ্ঠান এবং খেলার ফুটবল প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা।
আপনি যেমনটি বললেন যে ছবি পাঠানোর কথা, আমরা কিন্তু ফেসবুকে দিতে পারি, আর যখন ছোট ছোট বাচ্চারা তাদের খেলার ছবি দেখবে অনলাইনে, আমাদের
তারাও উৎসাহিত হবে,
হ্যাঁ, আর রেডিও শোনার প্রতিও একটা আগ্রহ হবে
এবং তারা ভয়েস অফ আমেরিকার সম্পর্কেও জানবে। করতে পারবে। শুধু আপনারা ভিওএ ফ্যান ক্লাব করছেন সেটাই নয়, ভয়েস আমেরিকা বেতারে তারা আগ্রহী হবে, ভয়েস অফ আমেরিকার ওয়েব পেজ দেখবে, ফেসবুক দেখবে এবং অনেক তথ্যই জানতে পারবে, তাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হবে সন্দেহ নেই।
আর শ্রোতা বন্ধুরা, আপনারা যারা ফ্যান ক্লাব করেন এবং বিভিন্ন কর্মসূচিতে কাজ করেন, কর্মসূচি গ্রহণ করেন এবং নানা রকম অনুষ্ঠান করে থাকেন, আপনারা আমাদের কাছে ছবি পাঠান। আপনাদের ছবি আমরা আমাদের ফেসবুকে এবং ওয়েবসাইটে অবশ্যই আপলোড করব এবং অন্যান্য শ্রোতা বন্ধুরাও তা দেখতে পাবেন।
হ্যাঁ, তো আর কোনো চিঠি আছে আজকে?
এর পরের চিঠিটি লিখেছেন এম জামাল আহমেদ সুবর্ণ। ভালোবাসার রেডিও শ্রোতা ক্লাব কানখরদি কমলেশ্বরদী বোয়ালিয়া ফরিদপুর থেকে লিখেছেন। বিস্তারিতভাবে তেমন কিছু লিখেননি, তবে পরবর্তী চিঠিতে আরো বিস্তারিতভাবে লিখবেন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে
জানায়, সেটা তো অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করবেন এবং ক্লাবের কর্মসূচি জানালে আমরা অন্যদেরকে জানাতে পারি।
আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, হাতে আর আজ সময় নেই, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন পাঠাতে পারেন। আর যেমনটি বলেছিলাম, সাথে ফোন নম্বর পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন এখন আনিস আহমেদ।
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি প্যারিসের এলিসি প্রেসিডেন্ট প্রাসাদে আজ বলেছেন যে আগামী দিনগুলোতে তিনি বৈরুতে ফিরে যাবেন এবং লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে আলোচনার পর তাঁর দেশের সংকট সম্পর্কে তাঁর অবস্থানের কথা জানাবেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠক শেষে হারিরি একথা বলেন। লেবাননের অদ্ভুত এই রাজনৈতিক নাটকে হারিরিকে তাঁর ভূমিকার বিষয়ে একটি নিষ্পত্তিতে পৌঁছতে সাহায্য করতে ম্যাক্রো প্রস্তাব দিয়েছেন। হারিরির এই প্যারিস সফর বস্তুতপক্ষে 39 বছর বয়সী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর জন্য এক ধরনের কূটনৈতিক অভ্যুত্থান এবং তিনি যে বিশ্ব মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারই ইঙ্গিত বহ। জিম্বাবুয়ের হাজার হাজার উৎফুল্ল বিক্ষোভকারী যারা হারারে রাস্তায় রাস্তায় সমবেত হয়েছিল, তারা এখন প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সরকারি বাড়ির দিকে মিছিল করে যায়। দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন এই নেতার বিরুদ্ধে এখন গোটা দেশে বিক্ষোভ ডানা বেঁধে উঠেছে। তারা যে ব্যানার বহন করছে তাতে লেখা আছে মুগাবে মাস্ট গো এবং নট কু বাট কুল, এবং প্রেসিডেন্ট ভবনের 200 মিটার দূরত্বে সৈন্যরা তাদের থামিয়ে দিলে বিক্ষোভকারীরা সেখানেই বসে পড়ে। মুগাবের ভাগ্নে প্যাট্রিক রুয়াও রয়টারকে আজ বলেছেন যে তার মামা ও মামি যা সঠিক তার জন্য মৃত্যুবরণ করতেও প্রস্তুত রয়েছেন। দক্ষিণ আফ্রিকার এক গোপন জায়গা থেকে রুয়াও বলেন যে এই অভ্যুত্থানকে কার্যকর করতে মুগাবের পদত্যাগ করার কোনো পরিকল্পনাই নেই। ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জিম্বাবুয়েতে অসামরিক শাসন ফিরে আসার পক্ষে কথা বলেছেন। পশ্চিমবঙ্গে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে ঠিক কতজন মানুষ মারা গেছেন তা নিয়ে সরকার ও বিরোধী পক্ষের বিবাদ গড়িয়েছে হাইকোর্ট অবধি। সরকারের মত, সরকারি ও বেসরকারি হাসপাতাল ধরে মৃত্যুর সংখ্যা কম বেশি 40 জন। বিরোধীদের দাবি, সরকারি নির্দেশে মৃত্যুর সঠিক কারণ লিখতে ডাক্তাররা ভয় পাচ্ছেন। এ নিয়ে শুনুন কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
পশ্চিমবঙ্গে ডেঙ্গি জ্বরের মৃতের সংখ্যা ঠিক কত? বেসরকারি মতে সংখ্যাটা 100 হলেও অবাক হবার কিছু নেই, কিন্তু কলকাতা হাইকোর্টে রাজ্যে দাখিল করা ওই সংখ্যা কম বেশি 40 জন মাত্র। শনিবারও দুজনের ডেঙ্গিতে মৃত্যুর খবর পাওয়া যায়। অভিযোগ, মৃত্যুর কারণ ডেঙ্গি না লিখে অজানা জ্বর লেখবার সরকারি নির্দেশ এ বিষয়ে সরকারি যাবতীয় তথ্যকেই বিভ্রান্তির মুখে ফেলেছে। খোদ হাইকোর্টও রাজ্যের পরিসংখ্যান নিয়ে সন্দিহান। গোটা ভারতেই বিভিন্ন রাজ্যে ডেঙ্গিতে বহু মৃত্যুর ঘটনা জানা গিয়েছে। ইতিমধ্যে রাজ্য বিধানসভার পরিষদীয় বিরোধী দল নেতা সুজন চক্রবর্তীও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হন। সব নিয়ে সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত। জ্বর হলেই মানুষ ছুটছেন হাসপাতালে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন শাহাদাত হুসাইন সবুজ, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জুবের আত্তাইয়াব। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.